स्टेज पर जा रही है।
শ্রীরাম মায়াপুরে টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম বিওপিপি নির্মাণ কার্য চলছে, তো প্রত্যেকটা ভক্ত এই নির্মাণ কার্যে অংশগ্রহণ করতে পারেন। এক স্কোয়ার ফিট আপনারা স্পন্সর করতে পারেন 7,000 টাকা দিয়ে। আমাদের বিওপিপি স্টল রয়েছে আমাদের প্যান্ডেলে ঢোকার মুখে, সেখানে ভক্তরা রয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করে এই সেবায় যুক্ত হতে পারেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান আপনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিশু মহাপতি স্বামী মহারাজ। তো শিশু ভক্তিচারু স্বামী মহারাজ শিল প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য। উনি 1976 সালে শিল প্রভুপাদের সঙ্গে মিলিত হন এবং ওনার জীবনকে সম্পূর্ণরূপে শিল প্রভুপাদের সেবায় উৎসর্গ করেন। অতি অল্প সময়ের মধ্যে শিল প্রভুপাদ ওনাকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন এবং ওনাকে নির্দেশেন ওনার গ্রন্থাগুলিকে বাংলা ভাষায় অনুবাদ করার জন্য। সেই নির্দেশ অনুসারে তিনি শিল প্রভুপাদের সমস্ত গ্রন্থকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন। এখন তিনি হচ্ছেন ইসলামের অন্যতম সন্ন্যাসী এবং গুরু, ইসলামের গভর্নিং বডি কমিশনার এবং ইসলাম মায়াপুরের কো ডাইরেক্টর। তো উনি সারা পৃথিবী জুড়ে চৈতন্য মহাপ্রভু বাড়ি প্রচার করছেন। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান আজকের এই শুভ তিথিতে আপনাদের সকলের সামনে উনি উপস্থিত হয়েছেন ওনার কৃপা বর্ষণ করার জন্য। তাই ওনাকে আমরা তিনবার হরিবল বলে স্বাগত জানাব। হরিবল হরিবল
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগত। আমাকে শিলা জয়রাম বাড়ি বললেন যে উনি বলেছেন ওনার বক্তব্য আজকে ছিল যদি প্রভুপাদ না হইত তবে কি হইত, যদি প্রভুপাদ না হতেন তাহলে কৃষ্ণকে জগন্নাথকে চৈতন্য মহাপ্রভুকে আমরা অনেকেই হয়তো জানত। শিল প্রভুপাদের কৃপার ফলে আজ আমাদের এই সৌভাগ্য লাভ হয়েছে। প্রভুপাদের এই কৃপার ফলে শিল জয়কর মহারাজের মতো ভক্তবৃন্দ চৈতন্য মহাপ্রভুর সেবায় এইভাবে নিজেদের উৎসর্গ করে সারা পৃথিবী জুড়ে এই কৃষ্ণ ভক্তি প্রচার করছে। শিল প্রভুপাদ এরকম আমেরিকান ছেলেমেয়েরা কবে যে কৃষ্ণ ভক্ত হবে এটা কেউ কল্পনা করতে পেরেছিল পারে। আজকে শিল প্রভুপাদের কৃপাতেই আমরা দেখতে পাচ্ছি তারা কেবল কৃষ্ণ ভক্তি অর্জন করেনি, তারা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি দান করছে। আপনারা আজকে তাদেরই কৃপাতে এই কৃষ্ণভক্তির আস্বাদন, কৃষ্ণভক্তির মাহাত্ম্য বিধান করতে পারছে। এই পথে এটি কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো। এটাই বাঞ্ছনীয় মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে এই কৃষ্ণভক্তি লাভ করা। মানব জীবনে আমরা একটা মহা সুযোগ পাই, এক মহা সৌভাগ্য অর্জন করি, সেই সৌভাগ্যটি হচ্ছে কৃষ্ণভক্তি লাভ করা। এই কৃষ্ণভক্তিকেই অবলম্বন করে থাকতে হবে কৃষ্ণভক্তির অগ্রসরের পথে। নানা রকম বাধা বিপত্তি আসতে পারে, সেই জন্য আমরা কি করি, আমরা নৃসিংহদেবের আশ্রয় গ্রহণ করি। নৃসিংহদেব কি করেন? ভক্তি ভক্তি বিঘ্ন বিনাশন। তিনি ভক্তির ভক্তিপথে যত বিঘ্ন আছে, যত বাধা বিপত্তি আছে, সেগুলি তিনি দূর করেন। এই জড়জগতে সিদ্ধি দান করে কি? গণেশ। সিদ্ধিদাতা গণেশ আয় নমঃ, সিদ্ধি দান করেন গণেশ। আর সেই গণেশ কার কৃপায় এই সিদ্ধি দান করছেন? নৃসিংহদেব। সেই জন্য আমরা গণেশের সঙ্গে নৃসিংহদেবের সাদৃশ্য দেখতে পাই। কিরকম? নৃসিংহদেবের শরীরটি নরাকৃতি আর মাথাটি সিংহের। গণেশের শরীরটি নরাকৃতি, মাথাটি অস্থির। নৃসিংহদেবকে তার মস্তকে নৃসিংহদেবের শ্রীপাদ পত্র ধারণ করে গণেশ এই যোগ্যতা অর্জন করেছে। যৎপাদ পল্লব যুগম বিনিধায় ও কুম্ভ দ্বন্দ্বে প্রণাম সময়ে সগানা বিঘ্নান বিহন্ত অলমস্য জগত্রয়স্য গোবিন্দম আদি পুরুষম। শ্রী জয়তারকা মহারাজ এখন এখান থেকে যাচ্ছেন। সকলে বলুন জয় শ্রী জয়তারকা স্বামী মহারাজ কি। জয় জয় জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশরি গৌ ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। তাহলে আমরা জগন্নাথের মহিমা কীর্তন করে আমরা শুরু করব আজকে। জয় জয় জগন্নাথ সুচির
শঙ্খ চক্র পদ্ম Thank you.
ঘোর প্রেমানন্দে হরি নম ওম বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী ইতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাহী শ্রীল প্রভুপাদকি জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজের কী জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভু কী সমবেত ভক্তবৃন্দ কী গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জগন্নাথ কৃষ্ণ সে সম্বন্ধে অন্তত এখানে আমাদের কাগজের মনে কোন সন্দেহ নেই। জগন্নাথ সম্বন্ধে পণ্ডিত মহলে তথাকথিত পণ্ডিত মহলে নানা রকম বিচার আছে, সেগুলো তাদের পাণ্ডিত্য নয়, সেগুলি তাদের মূর্খতার লক্ষণ। যাই হোক, আমাদের জ্ঞানের ভিত্তি, আমাদের জানার ভিত্তিটি কি? আমাদের জানার ভিত্তি হচ্ছে শাস্ত্র। শাস্ত্র অনুসারে আমরা আমাদের সিদ্ধান্ত অবলম্বন করি। স্কন্দপুরাণে, ব্রহ্মপুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে জগন্নাথের রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি জগন্নাথকে তা জানিয়ে গেছেন। জগন্নাথকে দর্শন করে তিনি এক অপূর্বভাবে আবিষ্ট হতেন। জগন্নাথকে দর্শন না পেলে তিনি অত্যন্ত মর্মাহত হয়ে জগন্নাথ পুরী থেকে চলে গেছেন এই জগন্নাথকে দর্শন করার জন্য। তিনি চলে যেতেন ভগবানের দর্শনের জন্য টোটা গোপীনাথকে এবং মন্দিরে। এইভাবে মহাপ্রভু আকুল হয়ে জগন্নাথকে এগিয়ে করতেন। জগন্নাথের পরিচয় তিনি প্রদান করে তিনি জগন্নাথ সতন গিয়ে গাইতেন। বিশ্ব জগন্নাথের উৎসবের মাধ্যমে আমরা জানতে পারছি জগন্নাথকে। কদাচিৎ কালিন্দি তথুপিপিন সঙ্গীত তরল মুদা ফিরি নারী বদন কবল আশ্বাদ। যমুনার তীরে যে বৃন্দাবন কালিন্দি তথুপিপিন, যেখানে কৃষ্ণের বংশী ধ্বনিতে সেই সমস্ত সেই বন মুখরিত, সেখানে তিনি গোপী ব্রজ গোপিকাদের নিয়ে তার লীলা বিলাস করতেন। মধুকের মতো, মধুকরের মতো, মধুকর যেমন ফুলের মধু পান করে এমনই তিনি তাদের মুখকমলের মধু পান করতেন। সেই যে জগন্নাথ স্বামী নয়ন কথ দামী ভগতী, মহাপ্রভু জগন্নাথের কাছে আবেদন করতেন যে হে জগন্নাথ, তুমি আমার নয়ন পথে পথিক হয়। সুতরাং এটি হচ্ছে আমাদের প্রমাণ। আমরা কেন জগন্নাথকে, জগন্নাথকে আমরা কিভাবে জানতে পারলাম? মূলত আমরা চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে জানতে পারলাম। এবং সেই জগন্নাথকে, জগন্নাথের মহিমা কীর্তন করে আমাদের পূর্বতন আচার্যরা অনেক কিছু বলে গেছেন, অনেক কিছু লিখে গেছেন। গোস্বামীগণ জগন্নাথের মহিমা কীর্তন করে গেছেন। সেটি আমাদের ভিত্তি, আমাদের জানার মূল আশ্রয়। সেই জগন্নাথ কৃষ্ণ কেন জগন্নাথ হলেন, কিভাবে জগন্নাথ হলেন, তারও বর্ণনা চৈতন্য চরিতামৃতে তার বর্ণনা করা হচ্ছে। যে এই কৃষ্ণকে দর্শন করলেন, ব্রজবাসীরা ব্রজবাসীরা 100 বছর বিরামের পর কৃষ্ণকে দর্শন করল। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে কৃষ্ণ এসেছেন, ব্রজবাসীরাও এসেছেন, এবং তারা যখন সূর্যগ্রহণের পর সমন্ত পঞ্চকে স্নান করে তারা যখন তাদের স্ব গৃহে ফিরে যাওয়ার আয়োজন করছেন, তখন ব্রজবাসীরা খবর পেলেন যে কৃষ্ণ ওখানে আছে। শোনা মাত্রই তারা ছুটলেন কৃষ্ণকে দর্শন করার জন্য। কৃষ্ণ ইতিমধ্যে রথে উঠে গেছেন, তিনিও যেতে প্রস্তুত, চলে যাবেনি প্রায়। রথে উঠে গেছেন, রথে ঘোড়া জোটা হয়ে গেছে, সকলে প্রস্তুত সেখান থেকে যাওয়ার জন্য। সেই সময় ব্রজবাসীরা সেখানে এসে উপস্থিত হলেন। রাধারানী কৃষ্ণকে দেখে তার মনে হলো, এই কৃষ্ণ তো আমাদের সেই কৃষ্ণ নয়, আমাদের কৃষ্ণ তো গোপবালক গোপাল, আর এই কৃষ্ণ তো ব্রজ রাজকুমার রাজকুমার, আমাদের কৃষ্ণের মাথায় ময়ূরের পালক আর এই কৃষ্ণের মাথায় রাজমুকুট, আমাদের কৃষ্ণের পরনে পীত বসন এর পরনে রাজবেশ, আমাদের কৃষ্ণের গলায় বড় ফুলের মালা এর গলায় রত্নহার, আমাদের কৃষ্ণের হাতে বাঁশি এর হাতে অস্ত্র শস্ত্র। রাধারানীর মন ভরল না। সেই কথা রাধারানীর মনোভাব ব্যক্ত করে শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন রথের সামনে। রথ যখন চলছে মহাপ্রভু গাইছেন, জপ মার হর সি বরস্তা, যে কৌমা কুমারী অবস্থায় যে আমার মন হরণ করেছিল তিনি এখন এখানে উপস্থিত, তিনি আমার প্রাণনাথ হয়ে এসেছেন। এটাও সেই স্ত্রী চৈত্র খপা চন্মিলিত মালতী সুরভয় কদম্ব লীলা, সেই চৈত্রের রাত্রি মালতী ফুলের গন্ধ বহন করে কদম্ব ফুলে কদম্ব গাছের দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে আসছে, সেই মালতী ফুলের গন্ধ নিয়ে চন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্ব। আর আমিও সেই নায়িকা সাহচরী, তথাপি আমার মন পড়ে রয়েছে, তার সত্ত্বেও আমার মন এখানে লাগছে না, আমার মন পড়ে রয়েছে রেবা রথসী বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠাতে, রেবা নদীর তীরে বেতসী গাছের তলায় আমার মন পড়ে আছে, সেখানে যাওয়ার জন্য আমার মন উৎকণ্ঠিত হয়ে আছে, চেত সমুৎকণ্ঠাতে। এটি তার কথা, তার মনের কথা, এটি শুনতে রাখা। মহাপ্রভু কেন যে এই গানটি নিয়ে নৃত্য করছেন কেউ বুঝতে পারছে না, একমাত্র শরৎ দামোদর প্রভু বুঝতে পেরেছেন। শরৎ দামোদর আর বুঝতে পেরেছেন রূপ গোস্বামী, সে কথাটি ইয়ে করে তার প্রতিলিপি রূপে রূপ গোস্বামী সেই কথাটি লিখে গেছেন একটা সুন্দর কবিতার মাধ্যমে। সেটা দেখে চৈতন্য মহাপ্রভু সকলকে বললেন, রূপ আমার মনের কথা জানতে পারলে কি করবে। তখন শব্দমে বলেছিলেন, তুমি নিশ্চয় কৃপা করেছো, তা না হলে তোমার মনের কথা কেউ বুঝতে পারবে। তখন মহাপ্রভু স্বীকার করেছিলেন, হ্যাঁ রূপ আমার মনের কথা জানো। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এই রথযাত্রার মাহাত্ম্য, রথযাত্রার প্রকৃত কারণ বিশ্লেষণ করে গেছেন। রাধারানী কৃষ্ণকে দেখে ওই অবস্থায় দেখে রাধারানীর মন ভরল না, তার মন কুরুক্ষেত্রে সেই কৃষ্ণকে দর্শন করে তৃপ্ত হল না, তার রেবা রথসী বেতসিত রূপে চিত সংস্থাপে রেবা নদীর তীরে বেতসিত রূপালায় ফিরে যেতে তার মন উৎকণ্ঠিত হয়ে উঠে। আর এদিকে কৃষ্ণ সেই ব্রজবাসীদের দর্শন করে তারও এক অপূর্ব ভাবের উদয় হল। কৃষ্ণ যদিও বৃন্দাবন থেকে ব্রজবাসীদের থেকে দূরে আছেন, কিন্তু তার মন সবসময় পড়ে আছে বৃন্দাবনে। তিনি সবসময় ব্রজবাসীদের নিয়েই তার মন সম্পূর্ণরূপে মগ্ন থাকত। সে কথাটি খুব সুন্দররূপে প্রকাশিত হয়েছে এইভাবে। কৃষ্ণকে নিয়ে তো ঘোড়া চলে গেল, ব্রজবাসীরা যখন দেখলেন যে রাধারানীর মন তৃপ্ত হয়নি, রাধারানী সন্তুষ্ট হতে পারছে না এই কৃষ্ণকে দেখে, কেননা এটা তো অন্য একটা পরিবেশ, এই পরিবেশে রাধারানীর মন ভুল নয়। তাই ব্রজবাসীরা কি করলেন, রাধারানীর অনুগত জনেরা কৃষ্ণের রথ ধরে তাঁকে কাছে নিয়ে চললেন বৃন্দাবন। সেটি এই রথযাত্রার অনুষ্ঠান বৃন্দাবন। এই রথযাত্রার অনুষ্ঠানে গুন্ডিচাই হচ্ছে বৃন্দাবন। ব্রজবাসীরা কৃষ্ণকে নিয়ে এলেন বৃন্দাবনে। এদিকে যখন খবর গেল দ্বারকায় যে ব্রজবাসীরা কৃষ্ণকে চুরি করে নিয়ে চলে গেছে, ব্রজবাসীরা কৃষ্ণকে রাজকুমারকে চুরি করে নিয়েছিল, তখন তাদের বিশেষ করে রুক্মিণী দেবী ঠিক করলেন যে এত মহা অন্যায়, ওদেরকে এখন শাস্তি দিতে হবে, এটা তো মহা অপরাধ। রাজকুমারকে চুরি করে, এমনিতে ছেলে বললেই ছেলে ধরা, ছেলে চুরি করে নিয়ে গেলি কত বড় অপরাধ, আমি রাজকুমারকে চুরি করে নিয়েছিল, চলো এদেরকে দণ্ড দিতে হবে। তাই তিনি সৈন্য সামন্ত নিয়ে ব্রজকে অবরোধ করলেন, ব্রজবাসীদের গ্রেফতার করলেন, এখন বিচার হবে। সেই বিচারের বিচারক হচ্ছে রুক্মিণী দেবী, কেন তিনি মহিষী, তিনি প্রধানা মহিষী রাজরানী। আর এদিকে এখন বিচারে তো দুই পক্ষের উকিল তাদের কেস লড়াই করবে, তাই দ্বারকার পক্ষের উকিল হলেন নারদমুনি, আর ব্রজবাসীদের পক্ষের উকিল হলেন ললিতা দেব। এখন সেই উকিলের যখন ওরা যখন ওদের কেস প্রদান করলেন, তখন তার মধ্যে প্রকাশ করল ললিতা দেবী তাদেরকে বোঝালেন না, কৃষ্ণকে আমরা চুরি করে আনিনি, কৃষ্ণ নিজেই এখানে আসতে চেয়েছে, কৃষ্ণই আসতে চেয়েছে, সেই জন্য আমরা ওকে এখানে আসতে সাহায্য করি। কৃষ্ণ যদিও দ্বারকাতে থাকে, কিন্তু তার মনে মন পড়ে থাকে বৃন্দাবন। তখন রুক্মিণী দেবী স্বীকার করলেন কথাটা ঠিকই, দিনের বেলায় কৃষ্ণ সবসময় আনমনা থাকে, আর রাত্রিবেলায় কৃষ্ণ স্বপ্নে ব্রজবাসীদের ডাকে, গোপবালকদের ডাকে, গোপীদের ডাকে, ব্রজের গাপীদের ডাকে। এইভাবে বোঝা যায় যে কৃষ্ণ সারাক্ষণই সর্বক্ষণ কৃষ্ণের মন পড়ে থাকে বৃন্দাবনে। তখন তারা ঠিক করলেন, তখন রুক্মিণী প্রশ্ন করলেন যে দ্বারকাতে তো সব কিছু আছে, তা সত্ত্বেও কৃষ্ণ কেন দ্বারকাতে সন্তুষ্ট নয়, আর বৃন্দাবনে কি বা আছে, এটা তো একটা বন। আর এখানে কৃষ্ণ গাবি চড়ায়, আর দ্বারকায় কৃষ্ণ রাজকুমার, আর এখানে কৃষ্ণ গোপাল, তবুও কৃষ্ণের মন কেন বৃন্দাবনে পড়ে থাকে। তার উত্তর আমরা বিভিন্ন জায়গাতে পেয়েছি, সেখানেও পেয়েছি। যেমন একটা ইয়ে হচ্ছে কি, চিন্তা অনেক প্রকার সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবৃতেশু সুরভীর অভিপালয়ন্ত। বৃন্দাবনের ভূমি হচ্ছে চিন্তামণি, চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ, বৃন্দাবনের বন। আর সেই বনের যে গাছ, মানে লক্ষ লক্ষ গাছ, কোটি কোটি গাছ, সেই সকলই গাছ হচ্ছে এক একটা কল্প বৃক্ষ। কল্প বৃক্ষ লক্ষাবৃতে, সে লক্ষ লক্ষ কল্প বৃক্ষে আবৃত এই বৃন্দাবনের। আর যে গাভিগুলি কৃষ্ণ চড়াচ্ছেন সেগুলি হচ্ছে সুরভি গাভি, সুরভি অভিপালয় লক্ষ্মী সহস্রত সম্ভ্রম সেই ব্রজগোপিকারা, এরা সকলই হচ্ছে লক্ষ্মী, শত সহস্র লক্ষ্মী, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শ্রী প্রমাণ। আর তেমনই ব্রহ্মসঙ্গীত শিষ্যও বলা হচ্ছে, মানে সেই একই কথা, শ্রী ও কান্তা কান্তা পরম পুরুষ কল্পতরুপ, কল্পতরুপ বৃন্দাবনের গাছগুলি তরুগুলি কল্পতরুপ, কল্পতরুপ ড্রুমা অর্থাৎ ড্রুমা মানে গাছগুলি হচ্ছে কল্প বৃক্ষ। ড্রুমা ভূমি চিন্তামণি, আর সেখানকার বৃন্দাবনের ভূমি হচ্ছে চিন্তামণি, ভূমি চিন্তামণি। আর তোয়াম অমৃতম, বৃন্দাবনের জল হচ্ছে অমৃত। এইভাবে এখানেও বৃন্দাবনের সেই বর্ণনা আছে, সেই কথাটি তারা বললেন যে বৃন্দাবনের তোমরা বলেছ বন, কিন্তু এই বনটি সব কল্প বৃক্ষের বন। কৃষ্ণ দাবি চড়াচ্ছে, সেই দাবিগুলি হচ্ছে সুরভি, এখানকার ভূমি হচ্ছে চিন্তামণি। তার মানে বৃন্দাবনে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, কল্পবৃক্ষ আমাদের সমস্ত কামনা পূর্ণ করতে পারে, সেই জন্য তার নাম কল্পবৃক্ষ। কল্প সমস্ত আমাদের যা কিছু, যা কিছু চাওয়ার আছে তা সব পূর্ণ করতে পারে। সুরভি দাবি আমাদের সব কিছু দিতে পারে, দাবি সাধারণ দাবি দুধ দেয়, কিন্তু সুরভি গায়ে কি করে, যা তার কাছে চাওয়া যায় তাই পাওয়া। আর চিন্তামণির স্পর্শে সবকিছুই অমূল্য সম্পদ। অতএব বৃন্দাবনে এরা যদি কিছু চাইত তাহলে সবকিছু তারা পেতে পারত, কিন্তু এদের একমাত্র চাওয়া হচ্ছে কৃষ্ণ। ব্রজবাসীরা কৃষ্ণকে ছাড়া আর কিছু চায় না, তাদের মনে কৃষ্ণকে পাওয়ার বাসনা ছাড়া আর কোনো বাসনা নেই। এটি হচ্ছে তাদের প্রেমের পূর্ণতম মাহাত্ম্য, তারা কৃষ্ণকে ছাড়া আর কিছু চায় না। তারা কৃষ্ণ প্রেমে এমনই নিমগ্ন, এমনই ব্যাকুল যে কৃষ্ণকে ছাড়া আর কিছু চায় না। আর তাদের সেই প্রেমের বশবর্তী কৃষ্ণও ভাবছেন, ন পারলে অহং, তোমাদের এই ঋণ করার কোন ক্ষমতা নেই, তোমরা যে আমাকে এই যে ভালোবাসা দিয়েছ, এই যে প্রেম তোমরা আমার প্রতি নিবেদন করেছ, সেই প্রেম প্রেমের যথার্থ মূল্য, যথার্থ প্রতিদান আমি দিতে পারব, সেভাবে কৃষ্ণ নিজেই স্বীকার করে। এইভাবে বৃন্দাবনের মাহাত্ম্য প্রতিষ্ঠা হচ্ছে, বৃন্দাবন দ্বারকার উপরে, কেননা বৃন্দাবনে কৃষ্ণ প্রেম ছাড়া আর কিছু নেই, সেখানে তাদের একমাত্র কাম্য হচ্ছে কৃষ্ণ প্রেম। আর সেই প্রেমের বশবর্তী হয়ে কৃষ্ণ তাদের কাছে বিকৃত হয়ে গেছে, এইটাই হচ্ছে বৃন্দাবনের মাহাত্ম্য। এইভাবে বারবার আমরা দেখতে পাচ্ছি যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সেটি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, সেটি শ্রীমদ ভাগবতের মূল বক্তব্য। সমস্ত ভাগ শ্রীমদ ভাগবতে বিভিন্ন অবতারের বর্ণনা করার পর বলা হল এরা সমস্ত এতে চাংশ কলাপুংশ, এই সমস্ত অবতারেরা হচ্ছে অংশ এবং অংশের অংশ, এতে চাংশ এবং কলা, এরা হচ্ছে অংশ এবং কলা। কিন্তু কৃষ্ণস্তু ভগবান, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এখানে কৃষ্ণের সঙ্গে সমস্ত অবতারের পরিচয় সম্পর্ক নির্ণয় করা হচ্ছে। কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের অবতার। এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান। ব্রহ্মসংহিতার শুরুতেও সেই কথাই বলা হয়েছে, সর্বকারণ কারণ, সমস্ত কারণের কারণ, এমনকি অবতারদেরও কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেইটি হচ্ছে কৃষ্ণের প্রকৃত পরিচয়, আর সেই পরিচয়টাই আমাদের দিয়ে গেলেন কৃষ্ণের, সেই পরিচয়টাই আমাদের কাছে প্রদান করে গেলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আরাধ্য ভগবান ব্রজেশ কামায়, আরাধ্য ভগবানকে ব্রজেশ কামায়, বৃন্দাবনের নন্দনন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, ব্রজরাজ নন্দ মহারাজের পুত্র যে কৃষ্ণ, সেই নন্দনন্দন কৃষ্ণই হচ্ছেন আরাধ্য ভগবান। তিনি ব্রজেন্দ্রনন্দন, তিনি শ্যাম সুন্দর। স্বধাম বৃন্দাবনম, স্বধাম বৃন্দাবনম, এই বর্ণনার মাধ্যমে নিশ্চিতভাবে নিরূপিত হচ্ছে যে এই কৃষ্ণ হচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ, মথুরেশ কৃষ্ণ নন, দ্বারকেশ কৃষ্ণ নন, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতার স্বয়ং ভগবান। শ্রদ্ধাম বৃন্দাবন রম্মা কাচির উপাসনা ব্রজবধু বর্গে না যা পরিচিতা, ব্রজবধূরা ব্রজগোপিকারা যেভাবে তার আরাধনা করেছিলেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। ভগবানের আরাধনার শ্রেষ্ঠ প্রকাশ, সর্বশ্রেষ্ঠ প্রকাশ হচ্ছে ব্রজগোপীদের আরাধনা। রম্মা কাচির উপাসনা ব্রজবধু বর্গে না যা পরিচিতা, আর শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম, শ্রীমদ্ ভাগবত হচ্ছে তার প্রমাণ। এই যে উক্তি, সেই উক্তির প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম, এই অমল পুরাণ, যে পুরাণে কোন বল নেই, নির্মল পুরাণ, অর্থাৎ সত্য জনজগতের যে রজতম, সত্য রজতম তারও ঊর্ধ্বে এই শুদ্ধ সত্য নির্মল হচ্ছে কৃষ্ণ ভক্তি, বা এই নির্মল হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাপুরাণ, সেই মহাপুরাণ অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবতম প্রমাণ অমলম। এখানে কোন জড় জাগতিক বিচারের লেশ মাত্র নেই, সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমত, সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত, শ্রী চৈতন্য মহাপ্রভুর মত, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। এবং তত্রাগর না করেন, সেটি সাদরে গ্রহণ করেন, অন্য কিছু গ্রহণ করার প্রয়োজন নেই। এইভাবে অত্যন্ত সুন্দরভাবে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষার সারাপিসার বর্ণনা করে গেছেন এবং কৃষ্ণের প্রকৃত পরিচয় প্রদান করে গেছেন। সেই কৃষ্ণের সেই প্রকৃত পরিচয়ই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের মূল বক্তব্য। দশম স্কন্ধে এই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের লীলাবিলাস বর্ণিত হল, তারপরে একাদশ স্কন্ধে কৃষ্ণ স্বয়ং উদ্ধবকে শিক্ষা দিলেন, এই শিক্ষার মাধ্যমেও সেই কথাই পুনরাবৃত্তি করেন। কৃষ্ণ কি সেটি আমরা এইভাবে জানতে পারছি। এই জগন্নাথের লীলার মাধ্যমে সেই কথাটিরই পুনরাবৃত্তি হচ্ছে, সেই কথাটিরই সেই সিদ্ধান্তেরই পুনঃ প্রতিষ্ঠা করছে। জগন্নাথ দেব জগন্নাথকে, জগন্নাথ হচ্ছেন দ্বারকেশ কৃষ্ণ, দ্বারকার দ্বারকানাথ দ্বারকেশ কৃষ্ণ। সেই দ্বারকেশ কৃষ্ণ বৃন্দাবনের জন্য আকুল হয়ে উঠেছেন, দ্বারকা কৃষ্ণ বৃন্দাবনে ফিরে যেতে চলেছেন, সেই জন্য তিনি এই এক অপূর্ব রূপ পরিগ্রহ করেছেন। আমরা দেখতে পাই যে আমাদের মনোভাব অনুসারে আমাদের জড় শরীরের বিকাশ, জড় শরীরের পরিবর্তন হয়। আমাদের মনে যখন আনন্দ হয় তখন আমাদের মুখটা কি অবস্থা হয়, জড়, শরীরটা জড় বস্তু, জড় উপাদান দিয়ে তৈরি। তাতেও আমরা দেখতে পাচ্ছি আমাদের মনোভাবের ছাপ পড়ে, প্রকাশ পায়। আমাদের যখন মনে আনন্দ হয় তখন আমাদের শরীরে একরকম রূপ হয়, আমাদের মনে যখন দুঃখ হয় তখন কিরকম হয়, তখন শরীরের ভাবটা আরেক রকম হয়, যখন ভয় হয় তখনও শরীরের ভাবটা আরেক রকম হয়। এইভাবে আমাদের যে অনুভূতিগুলি আমাদের আমাদের শরীরকে প্রভাবিত করে। তাহলে জড় শরীরে যদি মনোভাবের এরকম প্রকাশ হয় তাহলে ভগবানের চিন্ময় শরীরে কিরকম প্রকাশ হয় সেটা আমরা কল্পনা করতে পারব। এখন এই যে ভগবানের যে আনন্দের অনুভূতি, ব্রজবাসীদের দর্শন করে ভগবানের যে আনন্দ, সেই আনন্দেরই প্রকাশ রূপে ভগবানের রূপটি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত। জগন্নাথের রূপটি হচ্ছে ভগবানের আনন্দের রূপ। ব্রজবাসীদের দেখে ভগবান যে আনন্দে উদ্বেল হয়ে তিনি যে তাদের আলিঙ্গন করতে যাচ্ছেন সেটি হচ্ছে জগন্নাথ, সেটি হচ্ছে জগন্নাথের রূপ। আর সেই রূপ দর্শন করে বলদেবের সেই একই মনস্থ হয়ে গেল, একই অবস্থা হল, সুভদ্রার একই অবস্থা হল। তবে সুভদ্রার মনে একটা খেদ রইল, দুঃখ হল, হ্যাঁ কৃষ্ণ বলরামকে আমি বাধা দিলাম, দু হাত বাড়িয়ে ঢুকতে দিলাম না, যখন রোহিণী দেবী ব্রজের কথা বলছিল মহিষীদের কাছে, সেই অনুশোচনার ফলে সুভদ্রার হাত দুটি তার শরীরের মধ্যে। এই যে মনে যে সংকোচ ছিল, এই যে হাতটা এরকম হয়ে গেল, আমাদের ভাবটা তো হাতটাই থাকে, জড় ভাবটা ওইভাবেই থাকে, কিন্তু আমরা মনে করি না যখন কোন কিছু ইয়ে হয় সংকোচ হয় লাভটা হয় তখন আমাদের এই ভাবটা হয়, শুধুমাত্র দেবী সেই ভাবটি করে কাছে। এটি হচ্ছে জগন্নাথ বলদেব এবং সুভদ্রার চৈতন্য। এইভাবে আমরা বারবার দেখতে পাচ্ছি জগন্নাথ, জগন্নাথের মাধ্যমেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে জানা যাচ্ছে। সেই ব্রজেন্দ্রনন্দনই কৃষ্ণ এসেছেন রাধাভাব নিয়ে, শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, শিরাধার ভাবে এবে গোড়ায় অবতার। চৈতন্য মহাপ্রভু গোড়া অবতার হচ্ছেন শিরাধারে ভাব নিয়ে যে কৃষ্ণ, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধা ভাব দুটি সুবন্তন নৌমী কৃষ্ণস্বরূপ। আর সেই চৈতন্য মহাপ্রভু তাই এই জগন্নাথকে আশ্রয় করে তিনি তার অন্তরীণা সমর্পণ করলেন, তার সন্ন্যাসের পর, সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে আশ্রয় করে জগন্নাথ পুরীতে তিনি বিরাজ করলেন। তার 48 বছর এই লীলা বিলাসের মধ্যে 24 বছর তিনি কাটিয়েছেন নবদ্বীপে। আর বাকি ২৪ বছরের মধ্যে ৬ বছর তিনি বিভিন্ন তীর্থে ভ্রমণ করেছেন, বৃন্দাবনে গেছেন, দক্ষিণ ভারতে গেছেন, আর বাকি ১৮ বছর তিনি ছিলেন জগন্নাথপুরীতে, জগন্নাথকে আশ্রয় করে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে কেন আশ্রয় করলেন, কেন জগন্নাথকে আশ্রয় করার মাধ্যমে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে আশ্রয় করা হয়েছে। তাই জগন্নাথের এই মাহাত্ম্য, এই জগন্নাথকে কেন্দ্র করেই শ্রীল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করলেন। ইসকনের প্রথম বিগ্রহ আপনারা জানেন কোন বিগ্রহ প্রথম প্রকাশিত হয়েছিলেন ইসকনে? শ্রীল প্রভুপাদ যখন ইসকন প্রতিষ্ঠা করলেন, এই জগন্নাথই ইসকনে প্রথম এলেন। কিভাবে এলেন? নিজে নিজে এলেন, নিজে নিজে এলেন জগন্নাথ। প্রভুপাদ আনেননি জগন্নাথকে, জগন্নাথ এলেন প্রভুপাদের কাছে ইসকন। আমেরিকাতে এক শিষ্যা মালতী দেবী, যে আমাদের গুরু ভগ্নী, তিনি প্রভুপাদের জন্য একটা ছোট মূর্তি একটা দোকান থেকে দেখে নিয়ে এসেছেন, নিয়ে যখন প্রভুপাদকে দিয়েছে, প্রভুপাদ তাকে দেখে প্রণাম করছেন। আমরা আশ্চর্য হয়ে গেছে, আমি এই একটা খেলনার মতো একটা মূর্তি আমরা নিয়ে এসেছি, মানে এটা দেখে প্রভুপাদ প্রণাম করছেন কেন? তখন প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, এরকম আরো কয়েকটা মূর্তি কি আছে? ওখানে বললেন, হ্যাঁ আরো দুটো আছে। প্রভুপাদ বললেন, যা বিজনেস। তখন তাদের তারা নিয়ে প্রভুপাদ তখন তার এক শিষ্য শ্যামসুন্দর প্রভুকে বললেন যে এই মূর্তিকে তুমি প্রকাশ করতে পারবে বড় করে? ও গাছের কাজ জানত, তখন তিনি সেটি ইয়ে করলেন, তার থেকে জগন্নাথকে প্রকাশ করলেন। আর সান ফ্রান্সিস্কোতে সেই জগন্নাথ বলদেব সুভদ্রের প্রথম প্রতিষ্ঠান, প্রথম ইসকনে মুক্তি, যে বিগ্রহ রূপে ভগবান এলে সেটি জগন্নাথ। জয় জয় জগন্নাথ। এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখন সারা পৃথিবী জুড়ে রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে। প্রভুপাদ ১৯৭৬ সালে যে রথযাত্রার আয়োজন করেছিলেন সান ফ্রান্সিস্কোতে, সেই রথযাত্রা অনুষ্ঠান আজ সারা পৃথিবী জুড়ে হচ্ছে। ৩০০রও বেশি শহরে, পৃথিবীর বড় বড় সবকটি শহরে এই জগন্নাথের রথযাত্রা হচ্ছে, এবং প্রতি বছর রথযাত্রার অনুষ্ঠান বাড়ছে। এইভাবে এই জগন্নাথকে সারা জগতের কাছে তুলে দিলেন, সারা জগতের কাছে নিয়ে এলেন আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী জগদ্গুরু শ্রীল প্রভুপাদ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Rama, Hare